اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال النبي صلى الله عليه وسلم لخادمه أنس رضي الله تعالى عنه: يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل، وذلك من سنتي، فمن أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله، ربيع الأول মাস চলতেছে। এই মাসে একদল লোক যাদের এলেম কালাম নেই, এরা মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী নামে খুব অনুষ্ঠান করতেছে। ঈদ তো শরীয়তে দুটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। তারা নিজেরা আর একটা ঈদ আবিষ্কার করছে, ঈদে মিলাদুন্নবী। অথচ আবিষ্কার করার অর্থ কি দাঁড়ায়? অর্থ এ দাঁড়ায়, এটা একটা ঈদ হওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ তাআলাও খেয়াল করে নাই, আল্লাহ রসুলও খেয়াল করে নাই, এটা ছুটে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তারা কয়েকজন ভণ্ড বেদাতি, এরাই খেয়াল করতে পারছে। তারা খেয়াল করতে পারলে ইবাদত হবে? আল্লাহ বলেন নাই, রসুল বলেন নাই, তারা খেয়াল করতে পারছে। এই রাজার বাগি, দেওয়ান বাগি, কুতুব বাগি, যত বাগি আছে, বাগি মানে ফোড়া, এরা ইমানের বিস্ফোড়া। এই ইমানের বিস্ফোড়াগুলো মিলে এই বেদাত আবিষ্কার করছে, খুব মেলা করছে। মিলাদুন্নবীর অর্থ হল নবীজির জন্ম তারিখ। এই সম্পর্কে কোন হাদিস কোরআন পাওয়া যায় না। কিছু ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায়, ঐতিহাসিক বর্ণনা, যার পরে একিন করা চলে না। এবং এই আলোচনা আমাদের জন্য জরুরি সাব্যস্ত করা হয়নি। কারণ তার মধ্যে কোনো আকাম নেই। নবীজির জন্ম সময় একটা আলো প্রকাশ পাইছিল, যার দ্বারা সুদূর বুসরা পর্যন্ত দেখা গেছিল। এই টাইপের কিছু ঘটনা আছে। ওনার আম্মা ওনাকে জন্ম দিলেন, প্রসব করলেন, ওনার কোনো কষ্ট হয়নি, এরকম কিছু ঘটনা আছে ইতিহাসে, যা হাদিসেও নাই কোরআনেও নেই। এই বেদাতি মৌলবীরা না কোরআন বোঝে না হাদিস বোঝে, ওই বাংলা ইতিহাস দেখে ওই ইতিহাসগুলো নিয়ে ওটা নিয়েই তারা আছে। শরীয়তে কোনো হুকুম নেই, এর না ফরজ না ওয়াজিব না মুস্তাহাব কিছুই নেই। এবং এই বেদাতি ভণ্ডদের প্রভাব এই পর্যন্ত পড়ছে যে বিভিন্ন ক্যালেন্ডার সরকারি কাগজপত্র লেখা হয় ঈদ এ মিলাদুন্নবী, ভণ্ডদের ভণ্ডামি সরকারের উপর যে শহর হয়েছে। কোন ভিত্তি নেই, তারা ১২ রবিউল আউয়াল এটা পালন করে, অথচ নবীজি সাল্লাল্লাহু সাল্লামের জন্মের তারিখ ৮ রবিউল আউয়াল সোমবার। জন্মের তারিখ কি? ৮ রবিউল আউয়াল সোমবার। আর যারা জ্যোতিষী জ্যোতিষবিদ্যা নিয়ে গবেষণা করে, জ্যোতিষীরা কইছে ৯ রবিউল আউয়াল সোমবার। এই এটুক পার্থক্য আছে, কিন্তু ৮টা অনেক হাদিস দ্বারা প্রমাণিত, জ্যোতিষী তো অন্য জিনিস, যত কোরআন হাদিস না। এই জন্য ৮টাকে প্রাধান্য দিতে হবে। ৮ তারিখ তিনি দুনিয়াতে আসছেন, আর এরা বলতেছে ওই দিন ঈদ পালন করতে হবে এবং সেটা সকল ঈদের সেরা। নাউযু বিল্লাহ মিন যালিক। রাজার বাগিচা শুনছি নবীজির জন্ম তারিখ কেন্দ্র করে ৬৩ দিন মিলাদ পড়ে, ৬৩ দিন মিলাদ পড়ে। কত ফরজ আজেব রয়ে গেছে এগুলোর কোনো খবর নেই, কোনো আলোচনা নেই, শুধু মিলাদ মিলাদ মিলাদ। এটা শরীয়তের দৃষ্টিতে ভণ্ডদের সবচেয়ে বড় আলামত এটা। আর কিছু লোক আছে এই মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিল করে। সিরাত কাকে বলা হয়? নবী আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে দীর্ঘ ২৩ বৎসর উম্মতের জন্য যে তালিম দিয়ে গেছেন, তিনি নিজে যা করে গেছেন, ওই আলোচনাকে সিরাত বলা হয়। তো ওটা তো কোরআনের তাফসির। ২৩ বছরে নবীজি যা করেছেন, যা বলেছেন, উম্মতকে শিখাইছেন, সেটাকে সিরাত বা সুন্নত বলা হয়, সেটা কোরআনে কারিমের তাফসির। ওই আলোচনা ছাড়া কোরআন বোঝার কোন উপায় নেই। এই আলোচনা খুব জরুরি, খুবই জরুরি, ফরজ। কিন্তু তাদের ভুলটা এই জায়গায়, তারা এই আলোচনাটা এই মাসের সাথে আবদ্ধ করে দিচ্ছে। সিরাজের আলোচনা রবিউল আউয়াল মাসে করতে হবে, বেদাতের তো একদম ফালতু আলোচনা করতেছে, যার কোন ভিত্তি নেই, কোরআন হাদিসে দলিল নেই। আর এদেরটা দলিল আছে ভালো, কিন্তু গলত এই জায়গায় যে এটা রবিউল আউয়াল মাসের সাথে সীমাবদ্ধ করে দিছে, এটা গলত। নবীজির সিরাতের আলোচনা, সুন্নতের আলোচনা এটা ১২ মাস করতে হবে, পুরা জিন্দেগি করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে মাসিক দাওয়াতুল হকের মাহফিল হয়, এটা কিন্তু সিরাতের মাহফিল। কিসের মাহফিল? এখানে সব নবী নাম সিরাত বলা হয় না, দাওয়াতুল হক বলা হয়, কিন্তু কাজ সিরাত। এখানে নবীজির কথা, নবীজির আলোচনা ওটাই পেশ করা হয়, কোন ব্যক্তির কথা বলা হয় না। এজন্য সঠিক অর্থে সিরাতুন নবী আমরা পালন করতেছি, যারা দাওয়াতুল হক করে তারা পালন করতেছে। অন্যদের মধ্যে হয় বাড়াবাড়ি, না হয় ছাড়াছাড়ি, সিরাতে মুস্তাকিমের উপরে নেই, সোজা রাস্তার উপরে নেই। তো নবীজির সিরাত আখলাক চরিত্র সম্পর্কে আমি ৭০টা হাদিস পড়েছি। নবীজির সিরাত তো বিশাল জিনিস, বিশাল জিনিস। তার চরিত্রের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা দিক অনেক লম্বা। আমি আমার জুমার মসজিদে নবীজির কেনা বেচার ব্যাপারে, হালাল রিজিকের ব্যাপারে কি বলে গেছেন এই আলোচনা করতেছি। আজকাল হালাল খাবার পাওয়া যায় না, সব খাবারে শুকরের চর্বি মিশানো। কাফেররা এত চালাক, শুকরের গোস্ত খায় কিন্তু চর্বি খায় না, চর্বি শরীরের জন্য ক্ষতিকর। এই চর্বিটা প্রসেস করে যত নামি দামি খাবার আছে ওর মধ্যে ঢুকায়। আন্তর্জাতিক আইন কি দিয়ে বানাইছ বলতে হবে, সেটা তারা আর এক চালাকি করছে, করে ই কোড লাগাইছে। ই কোড কথার কথা, কথার কথা, ২৫০ মানে শুকরের রক্ত, ২৬০ মানে শুকরের চর্বি, ২৭০ মানে শুকরের নাড়ি ভুড়ি। এইভাবে ই কোড ব্যবহার করতেছে, যা সাধারণ জনগণ কিছুই বোঝে না, পড়েও দেখে না যে এই খাদ্যের মধ্যে কি ই কোড আছে এবং তার অর্থ কি, কেউ বোঝে না। এইভাবে তারা গবেষণা করে, রিসার্চ করে আমাদেরকে শুকুর খাওয়াইতেছে। তারা গবেষণা করছে যে মুসলমানরা যদি হারাম খায় তাদের কোন ইবাদত কবুল হবে না, তাদের কোন দোয়া কবুল হবে না, তারা আল্লাহর সাহায্য পাবে না, তখন তাদেরকে গোলাম বানানো যাবে। এই চিন্তা করে তারা বিভিন্ন উপায়ে আমাদেরকে শুকর খাওয়াইতেছে। যত ভালো ভালো জিনিস নাম শোনেন, মায়োনিজ, জিলাটিন, এরা বিভিন্ন কিছু তৈরি করতে লাগে, কেক বানাইতে লাগে, অমুকটা বানাইতে লাগে, নুডলস, এই সবটার মধ্যে তারা এটা মিশাই মিশাই আমাদের খাওয়াচ্ছে। আমাদের দুশ্মন ইহুদি এবং হিন্দু মুসলমানদের এক নম্বর দুশ্মন কোরআন শরীফের ছয় পারার শেষ নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, কোরআন শরীফের ছয় নম্বর পারার শেষ পৃষ্ঠার শেষ আয়াত, এখানে আল্লাহ মুসলমানদের দুশ্মনদের সিরিয়াল বয়ান করছেন। এক নম্বর দুশ্মন বয়ান করছেন হিন্দু আর ইহুদি, এই জন্য এই দুই শয়তান দেখবেন গলায় গলায়, এই দুই শয়তান গলায় গলায়। যাই হোক, এই হালাল খাবার নিয়ে এবং নবীদের ব্যবসার নীতি নিয়ে আমি প্রায় দুই মাস বয়ান করতেছি, যেগুলো আমার ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। আজকে যে হাদিসটা পড়ছি, এটা নবীদের আখলাকের ব্যাপারে, নবীদের সুন্দর চরিত্রের ব্যাপারে। তিনি নিজের খাদেম, দশ বছরের খাদেম, এক দুই বছর না, দশ বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ডেকে বলতেছেন, হে আমার প্রিয় ছেলে, বাস্তবে কিন্তু ছেলে না, মহাব্বত করে বলতেছে, মহাব্বত করে, শুধু ছেলে বলতেছেন না, প্রিয় ছেলে, তুমি যদি পারো তো সকাল সন্ধ্যা এমন ভাবে পার করো যে তোমার দিলের মধ্যে কারোর প্রতি দুশ্মনী, কারোর প্রতি বিদ্বেষ থাকবে না। কারণ মুসলমানরা তো খোদাই সৈনিক, তাকে পুরা দুনিয়ার কাছে দিনের দাওয়াত পৌঁছাইতে হবে। এখন যদি তার দিলের মধ্যে কোন কারোর প্রতি বিদ্বেষ থাকে, তো তারা দাওয়াত দিবে? তারা নামাজে ডাকবে? ওর চেহারা দেখলে তো চেহারা ঘুরাই নেবে, ওর চেহারা দেখলে নিজের চেহারা ঘুরাই নেবে, দাওয়াতের কাজ কি হবে? দাওয়াতের কাজ করার সাথে মুসলমানদের দিলটা খুব বড় রাখতে বলা হয়েছে। ছোটখাটো কারণে, ছোটখাটো কারণে কার উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না, মনক্ষুণ্ণ হওয়া যাবে না, সেটা মনে রাখা যাবে না, সেটার প্রতিশোধ নেওয়া যাবে না, প্রতিশোধ নেওয়া যাবে না, মাফ করে দিতে হবে, নিজের পক্ষ থেকে মাফ করে দিতে হবে। এই কথা নবীজি খাদেমকে শিখাইতেছেন যে এইভাবে সকাল করবা, এইভাবে সন্ধ্যা করবা, যে তোমার দিলের মধ্যে কোন ভাইয়ের প্রতি কোন বিদ্বেষ, কোন দুশ্মনী, কোন আদাওয়াত নেই। কেউ দিনের ক্ষতি করতেছে, তার প্রতি আদাওয়াত রাখা ওটা ইমানের অংশ, ওটা আর এক জিনিস। একটা লোক দিনের ক্ষতি করতেছে, মানুষ গোমরা করতেছে, মানুষ বেইমান করতেছে, সেখানে এই হাদিস না, তারপর তো বিদ্বেষ রাখা যাবে না, তো রাখতে হবে। ওই গ্রুপটা বাদ যারা দিনের ক্ষতি করে চলছে, মানুষকে গোমরা করতেছে, করা বাদ। এছাড়া যত মানুষ আছে, যত জনগণ আছে, এদের ব্যাপারে নবীজি বলতেছে দিল পরিষ্কার রাখো। যদি তোমার সাথে কোনো বেয়াদবিও করে থাকে, তুমি মনে রেখো না, ভুলে দাও, মাফ করে দাও। তোমারও অনেক গুনাহ আল্লাহর কাছে জমা আছে, তুমি তওবা করো নাই, তুমি তওবা করো নাই। এই যে এক ভাইকে মাফ করে দিলা, তার বেয়াদবি ধরলে না, এতে কি হবে? আল্লাহ তাআলা দয়া করে তোমার যত গুনাহ জমা আছে এগুলো তওবা ইস্তেগফার করা ছাড়া আল্লাহ মাফ করে দিবেন। এই বান্দা ক্ষুদ্র মানুষ, সে এত বড় দয়া দেখাইল, আর আমি রহমানুর রহিম, আমি আরহামার রাহিমিন, আমি তাকে মাফ করব না, তাহলে আমি আরহামুর রহিমিন কিভাবে হইলাম, পরম দয়ালু কিভাবে হইলাম? আল্লাহ তার দয়া প্রকাশ করার জন্য ওই ব্যক্তিকে মাফ করে দেয়। সাংঘাতিক কথা, আপনি আল্লাহর বান্দাকে মাফ করতেছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিচ্ছেন। ইরহামু মান ফিল আরজ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনবাসীকে রহম করো, আরশওয়ালা তোমার উপরে রহম করবে। এই হাদিস কলবের মধ্যে রাখেন। ইরহামু মান ফিল আরজ ইয়ারহামুকুম মান ফিস সামা। এরপর নবীজি বলতেছেন ওয়াযালিকা মিন সুন্নতি, হে প্রিয় ছেলে, তোমাকে যেটা নসিহত করলাম এটা আমার তরিকা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা। তারপরে বলতেছেন যেটা আমরা সবাই জানি, শেষের অংশটা সবাই বলে, আগের অংশটা কেউ বলে না। আজকে আমি বললাম, আমিও আগে বলি নাই, শেষের অংশটা সবাই জানে কি প্রথম তো মানে এটা আমার সুন্নত, আমার তরিকা, মানুষকে মাফ করে দেওয়া, দিলকে বড় রাখা। ছোটখাটো কারণে আপনি মনক্ষুণ্ণ হবেন, এত সস্তা না মুসলমানের দিন, এত সস্তা না, সামান্য কারণে কষ্ট হয়ে একদম বিছানায় পড়ে গেছে, পাগলাম, বেদবি করছে, কি হয়েছে, মাফ করে দিচ্ছে। আমার ভাই মুসলমান মানে আমার ভাই, আমার দিনই দাওয়াতের সাথে ভুল করছে, কি হয়েছে? মানুষ অনেক সময় একটা ই হয়, তার ভিতরে উত্তেজনা আসে, একটা কথা বলে ফেলে, ব্যালেন্স রাখতে পারে না। সব মানুষের হয়, সব মানুষের হয়, ব্যালেন্স রাখতে পারে না। ওই সময় সে একটু উত্তেজিত হয়ে গেছিল, আপনি এটা বুঝে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। তো এরপরে নবীজি বলতেছে এটাই আমার সুন্নত, আমার সুন্নতকে যে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো, আর আমাকে যে মহাব্বত করলো সে আমার সাথে বেসতে থাকবে। তো আমরা এই হাদিস দ্বারা নবীজির একটা চরিত্র জানতে পারলাম, তিনি কত কোমল চরিত্রের অধিকারী ছিলেন। আপনের কথা বলা উচিত না, পরের কথা বলা উচিত, যে কিছুই লাগে না, কিছুই লাগে না তার কথা বলা উচিত, তাদেরকেও মাফ করে দাও, তাদেরকেও ক্ষমা করো, তাদের উপর দয়া দেখাও, দয়া দেখাও, এটা নবীজির চরিত্র। নবীজি বলতে যে আমার তরিকা এটা, তিনি সারা জীবন এটা দেখাই গেছেন। সেইটার বয়ানে যদি আমি যাই বিশাল লম্বা হয়ে যাবে। নবীজি মানুষকে মাফ করতেন, এর উদাহরণ যদি আমি দিতে যাই এখন জুমা হয়ে যাবে, তাও শেষ হবে না। এই জন্য আমি সেদিকে যাব না, একটু ইঙ্গিত করতেছি। নবীজির চাচা হামজাকে যে শহীদ করে দিয়েছিল, যাকে সাইয়েদুস সুহাদা বলা হয়, এই লোকটার নাম হল ওয়াহশী। ওয়াহশী নবীজি কিছু কাফের সম্পর্কে ব্ল্যাক লিস্ট দিয়েছিলেন, ব্ল্যাক লিস্ট, এদেরকে যেখানে পাওয়া হবে ওইদেরকে কতল করা হবে, আল্লাহর নির্দেশে ব্ল্যাক লিস্ট দিয়েছিল। তার মধ্যে এই লোকও ছিল। এই লোক কি করছে পরবর্তীকালে, খুব পলায় পলায় গোপনে নবীজির সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দিছে। এখন এই কালেমা পড়ার সাথে সাথে তো এই লোকটা নবীজির ভাই হয়ে গেছে। কি হয়ে গেছে? ভাই হয়ে গেছে। একে তো আর কতল করা যাবে না। হুজুরে একটু মাফ করে দিতে যাও, আমার দিলে কষ্ট ছিল, আমার এত প্রিয় চাচা তাকে তুমি শহীদ করছ কাফের থাকা অবস্থায়, তুমি এখন মুসলমান হয়ে গেছ, আমি দিলের থেকে সব মুছে ফেললাম, তোমাকে মাফ করে দিলাম। আবু সুফিয়ান মক্কা দশটা বছর জ্বালাতন করছে, নবীজি মদিনায় চলে গেছে, সেখানেও গজওয়ায় বদর করছে, গজওয়ায় উহুদ করছে, গজওয়ায় খন্দক করছে, সেখানে যেন শান্তিতে থাকতে দেয়নি। ফতে মক্কা সময় এই লোক ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে তাহলে কতলের অর্ডার হওয়ার দরকার, গর্দান উড়াই দাও। এ লোক সারা জীবন আমাকে কষ্ট দিছে না, তাকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিছে, মুসলমান হয়ে যাও। সেও সাথে সাথে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। হুজুরে তারে মাফ করে দিছেন এবং বলে দিয়েছেন একটু পর আমি মক্কায় ঢুকব। তখনও ঢোকেন না হুজুর মক্কার বাইরে, আমি মক্কায় ঢুকব। যারা এই আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে তাদের কাউকে তোমরা কতল করবে না। তাকে তো মাফ করছে, আবার একথাও বলে দিছে মান দাখালা দার আবি সুফিয়ান ফাওয়া আমিনুন, আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে আমি তাকে মাফ করে দিলাম, তারাও মাফ পেয়ে গেছে। একরিমা আবু জাহেলের ছেলে, বাপের সাথে মিলে নবীদিকে কোন কষ্ট দিতে বাকি রাখে নাই। আবু জাহেলের ছেলে একরিমা যখন মক্কা ফতে হয়ে গেল, এই লোকটা পালাইতেছিল ইয়ামানের দিকে, মক্কা থেকে দক্ষিণে পালাইতেছিল, কিন্তু দেখা যায় সব দিক মুসলমান সেনাবাহিনী, সবদিকে মুসলমান সেনাবাহিনী, পালানোর কোন রাস্তা নেই। উনি পালানো বাদ দিলেন, সোজা রসুলের দরবারে চলে আসলেন। পালাইতেছিল মুসলমান না হওয়ার জন্য, এখন তো মক্কায় থাকলে হয় গর্দান উড়ে যাবে না হয় আমাকে ইসলাম গ্রহণ করতে হবে, এর কোনটা সে চায় না, তাই পালাইতেছিল। আর পালানোর রাস্তা নেই, আর আসছে রসুলের দরবারে। রসুল তো একটু খোসা মারতে পারতেন, ও পালানোর জায়গা পাওয়া নাই, এখন আসতো আমার কাছে, এই কথাটা বলেন না। রসুল বলছে মারহাবা মারহাবা আইয়ুহাল মুহাজির, হে মুহাজির, ওই যে এমানজেট দিয়েছিল তাই বলছে মুহাজির করতেছে, হে মুহাজির তোমার জন্য ধন্যবাদ, তোমার জন্য স্বাগতম। এতে একরিমার দিলটা বড় হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, বাকি জিন্দেগি ইসলামের খেদমতে পার করে দিছে, অনেক কাজ করছে, এক জমানা দুশ্মনী করছে আর এক জমানা অনেক কাজ করছে। একটু আগে আবু সুফিয়ানের কথা বললাম, আবু সুফিয়ানের দুনো চোখ জিহাদ দেখেছে, গা তাইফের যুদ্ধে এক চোখ গেছে, ইয়ারমুকের যুদ্ধে আর এক চোখ গেছে, দুনো চোখ আল্লাহর রাস্তা শহীদ হয়ে গেছে। এই যে এক একজনকে মাফ করছে, সে রসুলের শুধু গোলাম হয় নাই, ইসলামের একনিষ্ঠ খাদেম হয়ে গেছে। আর একটা ঘটনা বলি, মক্কা ফাতা হয়ে গেছে, হিজরতের পরে অষ্টম বছর মক্কা জয়লাভ করছেন, যারা নবীদিকে বের করে দিয়েছিল নবীদি সেখানে বিজয় বেশে দাখিল হয়েছেন। আমরা হলে কত ঢোল ডাক্তার পেটাইতাম, নবীদি কোন ঢোল ডাক্তার পেটায়নি, তিনি এত বেশি বিনয়ী হয়ে গেছিলেন তখন যে হাদিসের কিতাবে আসছে যে হুজুরের নাক উটের পিঠের সাথে ঘষা লাগতেছিল, এত নত হয়ে গেছিলেন আল্লাহর দরবারে, আল্লাহ এই জমিন যেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল, আমাকে কতল করার পরিকল্পনা করা হয়েছিল, আল্লাহ সেখানে তুমি আমাকে বিজয় বেছে নিয়ে আস। তো তিনি মক্কা বিজয় করলেন এবং শুকরানা নামাজ পড়লেন, শুকরানা নামাজ পড়লেন, ইতিমধ্যে মক্কার কাফেররা সব জড়ো হয়ে গেছে। তাদের ধারণা আজকে আমাদেরকে একদম তামাক কুসান কুসানো হবে, তামাক কুসানো বোঝেন, গ্রামের লোকেরা কিছু বুঝবে তামাক কুসানো আবার কি জিনিস, তারা তামাক কুসায় হুক্কা খায়, তারা দানে তামাক কিভাবে কুসায়, মক্কার লোকেরা বুঝছে যে আজকে তো আমরা তামাক কুসান কুসাইব, দশটা বছর জ্বালাতন করছি জ্বালাইছি, মদিনার দেয় শান্তিতে থাকতে দেয় নেই, সেই লোক আজকে আমাদের দেশে বিজয় বেশে চলে আসছে। নবীজি তাদের দিকে লক্ষ্য করে বললেন, মা তার জোন আমিননি, এই মক্কার লোকেরা আজকে তোমরা আমার কাছে কি চাও, আজকে তোমরা আমার কাছে কি চাও। তারা সকলে বলল, মা ইউরজা, মিন করিম ইবনুল করিম, দয়ালু পিতার দয়ালু পুত্র থেকে মানুষ যা আশা করে আমরা আপনার থেকে তাই আশা করি। দয়ালু পিতার দয়ালু পুত্র থেকে মানুষ যা আশা করে আপনার থেকে আমরা তাই আশা করছি। নবীজি সাথে সাথে বললেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। তোমরা এই আঠারোটা বছর আমার জ্বালাইছ, আঠারো বছর আমাকে জ্বালাইছ, আমাকে কতল করার জন্য কতবার চেষ্টা করছো, কিন্তু আজকে আমি সব মাফ করে দিলাম। তোমাদের বিরুদ্ধে আমার দিলের মধ্যে কোন অভিযোগ নেই। আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক, তাদের জন্য দোয়া করে দিলেন। এই হল নবী চরিত্রের একটু ঝলক, নবী চরিত্রের একটু ঝলক। তিনি অন্যের সাথে এই ব্যবহার করছেন, আর আমরা অন্য তো দূরের কথা, আপনের সাথে কি ব্যবহার করি? নিজের ভাইয়ের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সবচেয়ে বিপদের কারণ হল মাল। আমরা তো খুব লোভ নিয়ে মাল জমা করি, কিন্তু মালটা সবচেয়ে মুসিবতের কারণ। এই মালের কারণে আপনার ছেলে পেলে লড়বে, আপনি ভাই ভাই লড়বেন। জহরুল ইসলাম মারা গেছে, তার বিবি আর ছেলে লড়তেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিল, তার বিবি আর ছেলে লড়তেছিল। মাল সাংঘাতিক খারাপ জিনিস, ভাই ভাইকে দুশ্মন বানাই দেয়। আপনি কয়েকটা ছেলে রেখে দেবেন, এরা মহব্বতের সাথে থাকবে না, একটা দুশ্মন বানাইবে, একটা আটারে কতল করবে। এই মাল, সেই মাল বাড়ানোর জন্য কত পাগল আপনি। তো আমি বলতেছিলাম যে ভাই ভাইয়ের চেহারা দেখতে চায় না, একটু মনোমালিন্য হয়ে গেছে, লেনদেন নিয়ে একটু অমিল হয়ে গেছে, চেহারা দেখতে রাজি নেই। খবরদার, ওর চেহারা যেন আমার সামনে না আসে। এমন কি বলে দেয়, ওর জন্য আমার দানা দানা আমাদের শরিক না হয়, ওর জন্য আমার কবরের কাছে না আসে। নবীজি পরকে মাফ করতে গেছে, আর আমরা আপন সম্পর্কে এই মন্তব্য করতেছি যে আমার জানাজায় যেন না আসে, আমার কবরে যেন না নামে। এটা হল যদি আমরা নবীজির চরিত্রকে অনুসরণ করি, তাহলে মাফ করে দিতে হবে। হাদিস আছে, দুজন মুসলমান মনে মনোমালিন্য রাখে এবং তিন দিনের মধ্যে না মিটায়, তিন দিন তাদের কোন ইবাদত কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আগে মিল করো, মুসলমান হয়ে দুজন কলেমা পড়নেওয়ালা কেন দুশ্মনী রাখতেছ? তোমাদের কোন ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এই জন্য এই হাদিস থেকে আমরা সবাই শিক্ষা নেই, নিজের বিবি হোক, নিজের সন্তান হোক, নিজের ভাই হোক, নিজের আত্মীয় হোক, অন্য কোন মুসলমান হোক, যদি আমার সাথে কোনো বেয়াদবি করে, আমার দিলে কোনো ব্যথা দেয়, আমি সেটা ধরে রাখব না, আমি সেটা ধরে রাখব না, আমি এটাকে দিলের থেকে ঝেড়ে ফেলব, মুছে ফেলব। আমার ভাই ভুল করে ফেলছে, উত্তেজনা এসে গেছে, একটা কথা বলে ফেলছে, আমি ওকে মাফ করে দিব। আমি ওকে মাফ করে দিব। এটা এই হাদিস থেকে শিক্ষা দিতে হবে। নবীজি নিজের খাদেমকে শিক্ষা দিয়েছেন এবং বলেছেন আমার চরিত্র এটা, তো সেই চরিত্র কি আপনার আমার মধ্যে আসতে হবে না? আসতে হবে। তাহলে আমরা দিলটা বড় করি, ছোট ছোট কারণে মনে ক্ষুণ্ণ না হই। মনে ক্ষুণ্ণ হলে লাভটা কি হয়? নিজেই কষ্ট পায়, ইবাদত বন্দেগী ছোটে, সবসময় মনের মধ্যে ব্যথা, কি দরকার? যদি মাফ করে দিল সাফ করে নিতেন তা আপনি কষ্ট পাইতেন না? নিজেই কষ্ট পাই আমরা। এবং কোন মুসলমানের সাথে হিংসা রাখা, শত্রুতা রাখা, এটা হারাম, হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী আলাইহিস সালামের এই চরিত্র অর্জন করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা أن الحمد لله رب العالمين আমাদের আগামী মাসের প্রোগ্রাম সামনে আসছে রবিউল সানি, এখন রবিউল আউয়াল, সামনে রবিউল সানি। রবিউল সানির পরে 22 তারিখ, আর ইংরেজদের পরে 20 তারিখ, ইংরেজের 20 তারিখ। আমরা অন্য ভাইদেরকে দাওয়াত পৌঁছাই দিব, আমরা এই সুন্নতের মাহফিলে সবাই জুটতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে জুটতে জুটতে আস্তে আস্তে আমাদের ভিতরে পুরো দিন এসে যাবে। একটা শিশু বাড়তে থাকে না? একটা শিশু প্রত্যেকদিন বাড়ে না? এটা ফিতা দিয়ে মাপলে ধরা পড়বে না আজকে কয় ইঞ্চি বাড়ছে, কিন্তু সে বাড়ছে। ঠিক এখানে আসলে আপনার দিলের হালাত পরিবর্তন হইতে থাকবে, দিলের হালাত পরিবর্তন হবে, হইতে হইতে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এই আসা যাওয়ার বরকতে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এই জন্য নিয়ত রাখি মৃত্যু পর্যন্ত আমরা সুন্নতের এই মাহফিলে হাজির হব, বন্ধু বান্ধবকে দাওয়াত দিব, তাদেরকেও সাথে করে নিয়ে আসবো। সবাই রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এখন একটা সংক্ষেপে, বিয়ের তো এখন বয়ান করা যাবে না, আমি তো বিয়ে উপলক্ষে বয়ান করি। আমি যে কোনো বিয়ে উপলক্ষে কয়েকদিন আগে ধানমন্ডি ঈদগাহ মসজিদে বিবাহ পড়লাম। এইখানে তো প্রায় পড়াই আমি, এইখানে তো প্রায় পড়াই বিবাহ, ধানমন্ডি ঈদগাহ মসজিদে একটা বিবাহ পড়াইলাম। আপনাকেও ছিলেন কেন আমি জানি না, মাগরেব থেকে ইশা পর্যন্ত বয়ান আছে, ছিলেন আপনি? হ্যাঁ, তো ওখানে বয়ান হয়েছে, তারপরে বিয়ে পড়াই দিচ্ছে। ধানমন্ডির লোকেরা আমাকে বলছে, হুজুর এটাই যে নবীজির বিয়ের তরিকা, আজকে পয়লা আপনার কাছে শুনলাম, তো এখন সময় নেই বলে আমি সে বয়ান করতে পারতেছি না। আপনারা অন্য সময় ধরুন এই প্রোগ্রাম না থাকে তখন বিয়ে পড়ানোর জন্য এখানে আসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ওইসব কথা শুনাই দেওয়া হবে। আর আমার ওয়েবসাইটে তো অনেক বয়ান আছে, বিয়ের ব্যাপারে অনেক বয়ান আছে। এখন আমি ছেলের নাম বলতেছি, সাইফুল ইসলাম। কে সাইফুল ইসলাম? আমার সামনে বসা আছে। থানা রাজর কি ফরিদপুর রাজর? জেলা মাদারীপুর। মেয়ের ঠিকানা মুসাম্মদ জয়নাব। নবীজির এক মেয়ের নাম জয়নাব, জয়না জাই জয়নাব। পিতা জয়নাল আবেদিন, এটাও ভুল লিখছে, জয়নুল আবেদিন। ইবাদতকারীদের সৌন্দর্য, জাইনুল আবেদিন, বেলকুচি, থানা বেলকুচি, সিরাজগঞ্জ। দেনমোহর ঠিক করছে 50,000 টাকা, খুব ভালো করছে, কারণ সবার জন্য মোহরে ফাতিমি সুন্নত না, গড়ে পড়তে সবার জন্য সুন্নত না, যার দেওয়ার তৌফিক আছে সে এক্ষুনি 1,00,000 টাকা বের করতে পারবে, তার জন্য ঠিক আছে। একটা লোক রিক্সা চালায়, মামুলি কাজ করে, তার জন্য 1,50,000 টাকা বের করতে গেলে জান ধরে যাবে, তার জন্য ওটাও ই না, সুন্নত না। সে 10,000-20,000 যা পারে তাই বানবে, সর্বনিম্ন মোহর 2,000-3,000 টাকা, সর্বনিম্ন কত, এর কমে বিয়ে হবে না। এখানে মোহর 50,000 টাকা এবং লিখছে এটা উসুল হয়ে গেছে, ভালো কথা, আপনার সামনাসামনি হয়ে উঠে মেয়ের বাপকে, আপনি আপনি মেয়ের বাপ, দাড়িটা বড় করলে ভালো হয় না, শ্বশুর হয়ে যেতে চান দাড়িটা বড় করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي وفي رواية فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي صلى الله عليه وسلم أبنى مصافر متقول لي بحالة ضرورينا أبنى بولن مصافر قولي لكن أبنى بولن أمي أمار مي مصمد زينب كي তার পক্ষ থেকে উকিল হইয়া 50,000 টাকা মোহরের এওয়াজে আপনি মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট বিবাহ দিলাম। আপনি বলেন আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। শুনছেন? দোয়া দেন, বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু আলাইকা, ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين তোমার বান্দারা তোমার হাবিবের সুন্নত জিন্দা করার আশায় তোমার ঘরে চলে এসেছে, আল্লাহর ঘরে আজকে জুমার দিন, তারা এই বিবাহ সম্পন্ন করল, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, এই বিবাহে বরকত দান করো, আল্লাহ খায়র ও বরকতের ফয়সালা করো, শান্তি শৃঙ্খলার ফয়সালা করো, এই নতুন দাম্পত্যের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করে দাও, নেক আওলাদ নসিব করো, সারা জীবন তারা দ্বীনের উপরে চলতে পারে, শয়তান তাদের মধ্যে কোন শত্রুতা সৃষ্টি করতে না পারে, কোন গোলমাল সৃষ্টি করতে না পারে, আল্লাহ তুমি এই তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, আমরা সিরাতের আলোচনা শুনলাম, আল্লাহ এই সিরাতকে আল্লাহ আমাদের মধ্যে ফিট করার তৌফিক দান করো, আমাদের মধ্যে কায়েম করার তৌফিক দান করো, আমরা যেন দিলকে বড় করতে পারি, আমরা যেন মানুষকে মাফ করতে শিখি, আমরা যেন সামান্য সামান্য কারণে দিলে ব্যথা নিয়ে বসে না থাকি, অন্য ভাইকে ত্যাগ না করি, আল্লাহ নবী আলাইহিস সালামের এই সুন্নত এই তরিকা আমাদের সবাইকে দান করো। নবী আলাইহিস সালামের আরো যত সুন্নত আছে আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করো, এবং নবী আলাইহিস সালামের সুন্নতের নূরে আমাদের জিন্দেগীকে নূরানি করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।